বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 13 আগস্ট, 29 শ্রাবণ এবং ফার্সি 22 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্জে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান। দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন এবং গাজা ইস্যুতে ইউরোপের দ্বিমুখী নীতি এবং ভারতের স্বাধীনতা দিবসে মুসলমানদের অবদানের কথা তুলে ধরতে ওআইসির আহ্বান নিয়ে দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান নিজের সমস্যা সমাধানের বিষয়কে পরমাণু সমঝোতার উপর নির্ভর করে রাখবে না বলে প্রেসিডেন্ট রাইসির প্রত্যয় ঘোষণা। জেনারেল সোলাইমানি না থাকলে 33 দিনের যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হতো না বলে জানালেন সাইয়েদ নাসরুল্লাহ। বাংলাদেশের জনগণের কষ্ট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিনরাত পরিশ্রম করছে বলে জানালেন ওবায়দুল কাদের। এবং ভারতে ইডি ও সিবিআই মানুষের সামাজিক সম্মানহানি করছে বলে অভিযোগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ কখনো পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে না, পাশাপাশি দেশের উন্নয়নকেও এই সমঝোতার উপর নির্ভরশীল করে রাখা হবে না। তিনি ইরানের কেরমান প্রদেশ সফরকালে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। রাইসি বলেন, আমরা কখনো দেশের সমস্যাবলী সমাধানের বিষয়টিকে পরমাণু সমঝোতার উপর নির্ভর করে রাখব না। ওই সমঝোতা আবার কার্যকর হোক না হোক, দেশের উন্নতি বিকল্প উপায়ে চলমান থাকবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের অর্থনীতি ও উন্নতি কখনো বহিঃশক্তির মুচকি হাসি কিংবা তিরস্কারের ওপর নির্ভরশীল থাকতে পারে না। তিনি বলেন, ইরানের আলোচক দল অত্যন্ত শক্ত অবস্থানে থেকে পাশ্চাত্যের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা ছাড়াই তার দেশের উন্নতি ও অর্থনৈতিক বিকাশ হবে এবং অদূর ভবিষ্যতে তা সবাই দেখতে পাবে। গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের যে তেলবাহী ট্যাঙ্কার আটক করা হয়েছিল সেই ট্যাঙ্কার খুব শিগগিরই দেশে ফিরে আসবে। গ্রিসে অবস্থিত ইরানি দূতাবাস এক টুইটে এই কথা জানিয়েছে। মার্কিন চাপে পড়ে গত এপ্রিল মাসে গ্রিসের কর্তৃপক্ষ লানা নামে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক করেছিল।
কিন্তু পরবর্তীতে পারস্য উপসাগর থেকে ইরানের হাতেও গ্রিসের দুটি তেল ট্যাঙ্কার আটক হয়। পাশাপাশি ইরানি তেল ট্যাঙ্কার মুক্ত করার জন্য তেহরানের পক্ষ থেকে গ্রিসের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। গ্রিস সরকার বাধ্য হয়ে আদালতের মাধ্যমে ইরানি তেল ট্যাঙ্কার মুক্ত করার ঘোষণা দেয়। তার আগেই ইরানি ট্যাঙ্কার থেকে তেল খালাস করে আমেরিকার একটি জাহাজে ভরা হয়, কিন্তু গ্রিসের আদালত তেলসহ ইরানি ট্যাঙ্কার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের দূতাবাস টুইটে বলেছে, লানা ট্যাঙ্কারে তেল ফেরত আনার কার্যক্রম চলছে এবং খুব শিগগিরই জাহাজটি পুরো তেল নিয়ে দেশের উদ্দেশ্যে ফিরে আসবে। 2006 সালের 33 দিনব্যাপী যুদ্ধে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। 2006 সালের 12 জুলাই ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে চিরতরে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায়, কিন্তু তারা হিজবুল্লাহর টানা 33 দিনের প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে আগস্ট মাসের 14 তারিখ দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যায়। সৈয়দ নাসরুল্লাহ এ সম্পর্কে বলেন, হিজবুল্লাহর প্রতিরোধের মুখে 2000 সালে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ওই বছরই জেনারেল সোলাইমানি সহ কয়েকজন ইরানি কর্মকর্তার সঙ্গে এক বৈঠকের কথা স্মরণ করে তিনি বলেন, জেনারেল সোলাইমানি না থাকলে হিজবুল্লাহকে শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়িত হতো না এবং সেক্ষেত্রে 2006 সালের যুদ্ধেও ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হতো না। ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে ইরান ও আফগানিস্তান। তিনি নিজের সাম্প্রতিক আফগানিস্তান সফর ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে এই সতর্কতার কথা জানিয়েছেন। 2021 সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর ইরান অতীতের মতোই দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা দেওয়ার নীতি অব্যাহত রাখে। আফগানিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কথা বিবেচনা করে যেসব দেশ কাবুলে মানবিক ত্রাণ ও নগদ অর্থ সাহায্য পাঠিয়েছে, ইরান সেগুলোর শীর্ষে অবস্থান করছে। কাবুলকে সহযোগিতা করার অংশ হিসেবে 2021 সালের 27 অক্টোবর ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করা ছিল ওই বৈঠকের লক্ষ্য। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের জনগণের কষ্টের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং সেই কষ্ট দূর করার জন্য সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ঘুম নেই, আন্তরিকভাবে তিনি আপনাদের এই সংকট উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন নাসির মাহমুদের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে গেছে মানুষ কষ্ট করছে, এটা ঠিক। কিভাবে মানুষকে একটু আরাম ও স্বস্তি দেওয়া যায় প্রধানমন্ত্রী এই সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আজ ঘুম নেই, আন্তরিকভাবে তিনি আপনাদের এই সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছেন। করোনাকালেও তিনি রাতে ঘুমোতে পারেননি। আজ শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারা বিশ্বের অর্থনৈতিক সংকটে বিভিন্ন দেশের বিরোধী দল ও সরকার একসঙ্গে কাজ করলেও বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটছে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে সংকটে একটি নেতিবাচক প্রভাব আজকে বাংলাদেশ মোকাবিলা করছে। আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে, কস্ট অফ লিভিং যেভাবে বেড়ে গেছে মানুষ কষ্ট করছে, এটা ঠিক, কিন্তু আমাদের সামনে কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ সরকার কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করে না দাবি করে কাদের বলেন, নিজেরা ইচ্ছে মতো মিছিল করছে পল্টন প্রেস ক্লাবের সামনে। এতদিন বলতো আওয়ামী লীগ আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে না, এখন নেত্রী বলেছেন ওরা করুক, যখন মিছিল মিটিং করতে পারছে, তাদের সাহসের ডানা বিস্তারিত হচ্ছে। এখন তারা বলে বিদেশি শক্তির চাপে পুলিশ বাধা দিচ্ছে না। ওবায়দুল কাদের বলেন, তাহলে এখন স্বীকার করলেন যে পুলিশ বাধা দিচ্ছে না? বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নয়। মনে রাখবেন, কোনো শক্তির কাছে আমরা মাথা নত করি না। শেখ হাসিনা আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বলিয়ান, আমাদের সমস্যার সংকট আমাদেরই সমাধান করতে হবে।
শুনছিলেন নাসির মাহমুদের ডেস্ক রিপোর্ট। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ও সিবিআই মানুষের সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি এ ব্যাপারে বিরোধীদেরও তীব্র সমালোচনা করেছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ও সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি এ ব্যাপারে বিরোধীদেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছে। এর কিছুদিন পর গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে তিনি বলেন, যেভাবে সামাজিক সম্মান হরণ করা হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে আমাদের অনেকের। এ ধরনের অসভ্যতা আমি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মতো অনেকেরই অসীম ধৈর্য নেই, যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের কাছে আমি আবেদন করব এই ধরনের কথা থেকে বিরত থাকতে। সবার উপরে মানুষ সত্ত্ব, মানুষের উপরে কেউ নেই। মানুষ ঠিক করবে কে দোষ করেছে বা কে দোষী নয়। তৃণমূল নেতারা গ্রেপ্তার হওয়ার পর বিরোধীরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাতে ক্ষুব্ধ হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, দেখুন, গত কয়েকদিন ধরে আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করছেন। আইন আইনের পথে চলবে, তদন্ত তদন্তের মতো চলবে। কেউ যদি দোষী হয় তাহলে সে শাস্তি পাবে, কিন্তু আমাদের একটা সামাজিক সম্মান রয়েছে, সেই সামাজিক সম্মান হরণ করার অধিকার ভারতীয় সংবিধান কাউকে দেয়নি বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি সম্পদ জব্দ করে কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের তকমা লাগায় তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। মস্কো পরিষ্কার করে বলেছে, আমেরিকা এ ধরনের উদ্যোগ নিলে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা কারোই স্বার্থ রক্ষা করবে না। কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ রুশ বার্তা সংস্থা তাসকে এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের উপর আমেরিকার প্রভাব দিন দিন এতটা বেড়ে চলেছে যে ধীরে ধীরে আমেরিকাই ইউক্রেন যুদ্ধের মূল পক্ষ হয়ে দাঁড়াচ্ছে। দারচিয়েভ বলেন, যদি মার্কিন সিনেট রাশিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মদদাতা আখ্যা দিয়ে কোনো প্রস্তাব পাশ করে তাহলে তাতে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অপূরণীয় ক্ষতি হবে, এমনকি সম্পর্ক ভেঙেও যেতে পারে। এ বিষয়ে মার্কিন পক্ষকে সতর্ক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন সেনা সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার জন্য আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমান ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে প্রায় আটটি বিমান ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ধ্বংস হয়। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কি কারণে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আমেরিকা তা জানে না। বিস্ফোরণের পর এ পর্যন্ত কেউ এর দায়িত্ব স্বীকার করেনি এবং কি কারণে বিস্ফোরণ ঘটেছে তাও পরিষ্কার নয়। রাশিয়া বলছে, এটি একটি দুর্ঘটনা, কিন্তু মার্কিন গণমাধ্যম দাবি করছে এটা হামলা ছিল। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে দোনেস্ক অঞ্চলে দুটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর আগে বুধবার রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে জার্মানির সরবরাহ করা একটি জেপার্ড বিমান বিধ্বংসী সিস্টেম ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা মিকোলাইভ অঞ্চলে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান এবং খেরসন অঞ্চলে সাতটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে, বেইজিং তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ফলে চীনের কৌশলগত নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেছেন। তিনি আশা করেন দক্ষিণ কোরিয়া পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সঠিক পদক্ষেপ নেবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আন্তর্জাতিক বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি ও আচরণের বিষয়টি স্বীকার করেছেন। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আন্তর্জাতিক বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি ও আচরণের বিষয়টি স্বীকার করেছেন। ইউক্রেন ও গাজার জনগণের বিষয়ে ইইউর নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড মেনে নিয়ে মার্কিন সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন। বোরেল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার পশ্চিমা নীতিকে নৈতিক আবশ্যকতা হিসেবে উল্লেখ করলেও গাজার বিষয়ে বলেছেন, গাজা উপত্যকা খোলা আকাশের নিচের একটি কারাগার হওয়া সত্ত্বেও সেখানকার জনগণের সমস্যা সমাধানের এখতিয়ার ইউরোপীয় জোটের হাতে নেই। জোসেফ বোরেলের বক্তব্য থেকে ইউরোপের স্বার্থান্ধকামী নীতিই স্পষ্ট হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা ইউরোপের নানা স্বার্থকে হুমকিগ্রস্ত করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ, এবং রাশিয়া যাতে এই যুদ্ধে জিততে না পারে সেজন্য ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য দিয়েছে এই জোট গত ৬ মাসে। অন্যদিকে গাজার মজলুম ও দরিদ্র জনগণ গত ১৫ বছর ধরে ইসরায়েলের সর্বাত্মক নিষেধাজ্ঞা ও নৃশংস হামলার শিকার হওয়া সত্ত্বেও বোরেল এ বিষয়ে তার জোটের কিছুই করার নেই বলে দাবি করে এ বিষয়ে দায়িত্বটা কেবল মার্কিন সরকারের উপর চাপিয়ে দিলেন। বর্ণবাদী ইসরায়েল বিশ্বে মানবাধিকার লঙ্ঘনে শীর্ষ পর্যায়ে রয়েছে। এই শাসক গোষ্ঠী ২০০৮ সাল থেকে এ পর্যন্ত গাজার উপর ৪ বার যুদ্ধ চাপিয়ে দিয়ে ১,০০০ শিশুসহ ৪,০০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে। ইউরোপ মাঝে মধ্যে ইসরায়েলি অপরাধযজ্ঞের কেবল মৌখিক নিন্দা জানালেও মার্কিন সরকার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে অবৈধ এই শাসক গোষ্ঠীর প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছে। ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রধান শরিক পশ্চিমা সরকারগুলো ইসরায়েলকে বিধ্বংসী নানা অস্ত্র দিয়েও সাহায্য করছে, যা দিয়ে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। পাশ্চাত্য মানবাধিকারের ধোয়া তুলে ফিলিস্তিনি সংগ্রামীদের আত্মরক্ষামূলক হামলারও নিন্দা জানায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবার দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, তার দেশে সবচেয়ে বেশি অপমান করা হয় মুসলিমদের। এ সম্পর্কে এবার শুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভারতে যদি কাউকে সবচেয়ে বেশি অপমান করা হয় তবে সে হলো মুসলিম। ভারতে সবচেয়ে বেশি অসুরক্ষিত হলো মুসলিমরা, সবচেয়ে বেশি উপেক্ষা করা হয় মুসলিমদের। হায়দরাবাদে এক সভায় বক্তব্য রাখার সময় আসাদুদ্দিন ওয়াইসি ওই মন্তব্য করেন। ওয়াইসি বলেন, দেশে গোরক্ষকরা যে স্বাধীনতা পেয়েছে তা দেওয়া উচিত নয়। তিনি বলেন, আমরা আশা করছি 15 আগস্ট স্বাধীনতা দিবসে যখন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দেশবাসীকে সম্বোধন করবেন তখন দেশের উৎপীড়িতদের কথা উল্লেখ করবেন। এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, তিনি বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী যখন 15 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করবেন তখন আল্লামা ফজলে হক খয়রাবাদি, মাওলানা মাহমুদ হাসান, হুসাইন আহমদ মাদানী, মাওলানা কাফি, আশফাকুল্লার কথা স্মরণ করবেন। আমরা জানি না তিনি তা করবেন কি না, উনি করুন বা না করুন আমরা তা করতে থাকব। আমাদের বুজুর্গদের জন্য আমরা গর্বিত, আমাদের বুক প্রশস্ত হয়ে যায় যখন আমাদের বুজুর্গদের আত্মত্যাগের ইতিহাস পড়ি। তিনি বলেন, ইতিহাসে মুসলিমদের অবদান অন্য কারো চেয়ে কম নয়। আমাদের একসাথে স্বাধীনতা উদযাপন করতে হবে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে কিন্তু আজও দারিদ্র থেকে মুক্তি পায়নি, আজও দেশে কৃষকদের আয় কম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
শ্রোতা বন্ধুরা, গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে প্রাচ্য ও পাশ্চাত্যে ইরানি মনীষীদের অবদান, প্রাচীন ইরানের ইলামী সভ্যতায় গণিতের ব্যবহার এবং ইলামীদের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষী ও তাদের অবদান সম্পর্কে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলাম ধর্ম জ্ঞান অর্জন ও বিভিন্ন বিষয়ে গবেষণার উপর গুরুত্ব আরোপ করায় তা জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। জ্ঞানের বিভিন্ন শাখা বিশেষ করে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান একটি অনস্বীকার্য বাস্তবতা। এক্ষেত্রে মুসলিম মনীষীরা অনেক বড় বড় সাফল্যের পরিচয় দিয়েছেন। গণিতের উপর মুসলমানদের রচিত বিভিন্ন গ্রন্থ ইউরোপে গেছে এবং বলা যায় সেখান থেকে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানব সমাজে গণিত সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরানি মনীষীদের অবদান ও গবেষণা কর্ম কখনোই ভুলে যাবার মতো নয়। এক্ষেত্রে ইরানিদের সাফল্যের বড় কারণ হচ্ছে সাবেক পারস্য সাম্রাজ্যের সাসানীয় শাসকরা এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিতেন এবং তারা ব্যাপক সফল হয়েছিলেন। সাফল্যের সেই ধারাবাহিকতা অনুসরণ করে ইসলামের প্রাথমিক যুগে ইরানের মনীষীরা আরও নতুন নতুন সাফল্যের পরিচয় দিতে থাকেন। গণিত শাস্ত্রে ইরানিদের বই পুস্তক গ্রিক, সুরিয়ানি ও হিন্দি ভাষায় অনুবাদ করা হয়। এর ফলে ওই জাতিগুলোর মধ্যে প্রচলিত গণিত শাস্ত্র আরও সমৃদ্ধ ও পরিপূর্ণতা লাভ করে।
ইসলামের প্রাথমিক যুগে অনেক ইরানি গণিতবিদ জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছেন এবং তাদের কারণে জ্ঞানের এই দুই শাখায় ব্যাপক উন্নতি হয়। তারা জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্রে এমন কিছু নতুন তত্ত্ব তুলে ধরতে সক্ষম হন যা ছিল নজিরবিহীন। ইরানের খ্যাতনামা এসব মনীষীদের মধ্যে আবু মাশার আল বালখি, মোহাম্মদ বিন মুসা খাওয়ারিজমি, আবু রেহান বিরুনি, ওমর খুয়াম নিশাবুরী, খাজা নাসিরুদ্দিন তুসি, গিয়াস উদ্দিন জামশিদ কাশানি প্রভৃতি ব্যক্তিত্বের কথা উল্লেখ করা যায়। মধ্যযুগে বিখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যে আল খাওয়ারিজমি ছিলেন অন্যতম ও সেরা একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি আধুনিক বীজগণিতের জনক। যদিও তিনি বীজগণিতের জনক, কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছে তার নামটি অজানা। এটাও অনেকে জানে না যে বীজগণিতের জনক হচ্ছে একজন মুসলিম গণিতবিদ। আজকের অনুষ্ঠানে আমরা এই বিখ্যাত মুসলিম গণিতবিদের জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা করব।
আল খাওয়ারিজমি একাধারে একজন গণিতবিদ, ভৌগোলিক এবং জ্যোতির্বিজ্ঞানী। পাটিগণিতে তিনি প্রথম দশমিক ও শূন্যের ব্যাপক ব্যবহার শুরু করেন। এছাড়াও তিনি জ্যোতির্বিদ্যা, সূর্য ঘড়ি, বর্ষপঞ্জি, ম্যাগনিফাইং গ্লাস সহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। ইসলামের স্বর্ণযুগের এই মনীষীর রচিত গ্রন্থগুলো এখনো আমাদের নতুন নতুন জ্ঞানের সন্ধান দেয়। খাওয়ারিজমির পুরো নাম হল আবু মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। অনুমান করা হয় যে 780 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল খাওয়ারিজমি বাগদাদে খলিফা আল মানসুরের বাইতুল হিকমা সংলগ্ন গ্রন্থাগারে চাকরি করতেন। সেখানেই তিনি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি পাটিগণিত, বীজগণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও জ্যামিতিতেও বিশেষ ভূমিকা রাখেন। তবে মূলত বীজগণিতের জন্যই সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন তিনি।
ব্যাপক অধ্যয়ন করে তিনি বিজ্ঞানের যাবতীয় বিষয়ের সঙ্গে পরিচিতি লাভ করেন। আল খাওয়ারিজমির বিশেষ অবদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত গণিতবিদ। তার সময়ের গণিতের জ্ঞানকে তিনি অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। একজন গণিতবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিদ। ভূগোল বিষয়ে তার গবেষণার ব্যাপক খ্যাতি রয়েছে। তিনি ছিলেন আলজেব্রার জনক। তিনি প্রথম আল জাবর আল মোকাবেলা বইয়ে এই শব্দটি উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তি অনেকটা দাঁড়িয়ে আছে অ্যালগোরিদমের উপর। অ্যালগোরিদম হচ্ছে সংখ্যার কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। কম্পিউটার, স্মার্টফোন, রোবট ইত্যাদি এই ধাপগুলোর মাধ্যমে কাজ করে। আমাদের অতি প্রয়োজনীয় ইন্টারনেটও চলে অ্যালগোরিদমের কারবারে। এমনকি ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিও চলে অনেক জটিল অ্যালগোরিদমে। কম্পিউটার যে নির্দেশনা অনুসারে কাজ করে, সেই নির্দেশনা তৈরি করার জন্য কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়। এই কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন রকমের স্টেপ থাকে, সেই স্টেপ অনুসারে কম্পিউটার কাজ করে।
আপনি যখন কম্পিউটারকে কোনো কাজ দেবেন, তখন এটাও আপনাকে ভাবতে হবে কিভাবে কম্পিউটার আপনার দেয়া কাজগুলো করতে পারবে। আর এই কারণে আমরা কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করি। অ্যালগোরিদম হলো এমন কিছু বিশেষ নির্দেশনাবলীর স্টেপ যার মাধ্যমে বিশেষ কোনো সমস্যার সমাধান করা হয়। আরো সহজভাবে বলা যায়, অ্যালগোরিদম হল কোনো সমস্যার সমাধান বের করার একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। মধ্যযুগের মনীষী আল খাওয়ারিজমি প্রথম অ্যালগোরিদম নিয়ে নানা রকমের গবেষণা করেন। বর্তমান অ্যালগোরিদমের যে রূপ তার অনেকটাই পূর্ণতা পেয়েছে প্রায় 1200 বছরেরও আগে করা আল খাওয়ারিজমির গবেষণার ফলে। খাওয়ারিজমির রচিত গ্রন্থ আল জাবর আল মোকাবলা 16 শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো। তিনি প্রথম রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের পদ্ধতিগত সমাধান করেন। তিনি সর্বপ্রথম বীজগণিতকে একটি স্বাধীন শাখা হিসেবে প্রকাশ করেন, তাই খাওয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়।
খাওয়ারিজমি অনেক বই লিখেছেন যেগুলোর অধিকাংশ ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। আল জাবর আল মোকাবেলা বইটি তার সবচেয়ে বেশি বিখ্যাত। এই বইটি 5 খণ্ডে বিভক্ত। বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় 12 শতকে। অনুবাদ কর্মের মধ্য দিয়ে এই নতুন বিজ্ঞান পশ্চিমা জগতে প্রবেশের সুযোগ পায়। এর আগে ইউরোপের কাছে বীজগণিত ছিল একটি অচেনা বিষয়। ইউরোপীয়রা এ বিষয়ে ছিল পুরোপুরি অজ্ঞ। 10ম শতাব্দীর ইউসুফ রচিত মাফাহাতুল উলুন গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিতাবুল সুরত আল আরদ একটি ভূগোল বিষয়ক বই। এটি পৃথিবীর আকার আকৃতি বিষয়ক একটি বই। তার এই গ্রন্থটি মূলত ভূগোল সম্পর্কে আলোচনা নিয়ে রচিত। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং অনুবাদ কর্মের সাথে মানচিত্রগুলোও অন্তর্ভুক্ত করা হয়।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলব। আশা করি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 13 আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। স্থানীয় সরকার মন্ত্রীর প্রশ্ন, অনেক ভালো আছি এ কথা বলতে পারবো না, দৈনিক প্রথম আলো। শ্রেণীকক্ষের অভাবে বারান্দায় চলছে পাঠদান, দৈনিক ইত্তেফাক। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জনগণের সঙ্গে তামাশা, বলেছেন ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। বছরে 73,000 কোটি টাকার সোনা চোরাচালান হয়, বলেছে বাজুস, দৈনিক যুগান্তর। এবং দেশ রক্ষায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, উত্তেজনা ছড়াচ্ছে চীন, দৃঢ়ভাবে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা হোয়াইট হাউসের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবং কোভিড-19, দেশে কমছে করোনার অ্যাক্টিভ কেস, স্বাধীনতা দিবসে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, খবর বেরিয়েছে মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাজ্যের 1/3 মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। অথচ আমরা এখনো একথা মনে করতে পারি না যে আমাদের দরিদ্রতার পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে। মন্ত্রীর প্রশ্ন, আমরা পরিবর্তন হয়েছে, অনেক ভালো আছে এ কথা বলতে পারবো না। আজ শনিবার সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতার সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থা চাই শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচির এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশকে বাঁচাতে হলে আদি তিস্তাকে নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এস আই খান। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউ ইয়র্কের আয়োজিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পানি বিশেষজ্ঞ এস আই খান বলেন, আদি তিস্তা 24,000 কিলোমিটার দীর্ঘ। এই পুরো তিস্তা ভারত ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। ভারত তাদের দেশের ভেতরে বাদ দিয়ে এই নদীর ন্যায্য পানি বাংলাদেশকে দিচ্ছে না, যার কারণে দেশের এই অঞ্চল পানিশূন্য হয়ে পড়ছে, আবার অতি বন্যায় আক্রান্ত হচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন বলে এই পানি বিশেষজ্ঞ মন্তব্য করেন।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রতিদিন অবৈধভাবে 200 কোটি টাকার সোনা আসে দেশে। এই হিসাবে বছরে 73,000 কোটি টাকার সোনা আসে, যার পুরোটাই প্রতিবেশী দেশগুলোতে পাচার হয়ে যাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন অ্যান্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের চেয়ারম্যান এনামুল হক খান দোলন। সারাদেশে জুয়েলারি শিল্পের বাজারে অস্থিরতা, চলমান সংকট ও সমস্যা, দেশি বিদেশি চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম, অর্থ পাচার ও চোরাচালান বন্ধ এবং কাস্টমস সহ সব আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযানের দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়।
দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, শ্রেণীকক্ষের অভাবে বারান্দায় পাঠ দান চলছে, বাইরে মানুষজন হাঁটছে, বিভিন্ন শব্দে পেছনের শিক্ষার্থীরা শুনছে না শিক্ষকের পাঠদান। এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের 90 নম্বর দক্ষিণ স্বাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারান্দায় প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীর পাঠদান চলে আসলেও নতুন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরেজমিনে গিয়ে জানা গেছে, 2021 সালে পাণ্ডব নদী ভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি স্থানান্তর নিশ্চিত জেনে কর্তৃপক্ষ বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রি করে। এরপর নতুন একটা জায়গায় বিদ্যালয় ভবনটি টিন দিয়ে 3 রুম তৈরি করা হয়, কিন্তু কক্ষের অভাবে ছাত্রছাত্রীরা বারান্দায় কিংবা খোলা আকাশের নিচে শ্রেণী কার্য সম্পন্ন করছে, 2 শিফটে ক্লাস নিতে হচ্ছে।
দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি। পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তি জনগণের সাথে তামাশা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব এরকম প্রতিক্রিয়া জানান। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের যখন প্রতি মুহূর্তে ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ হচ্ছে, সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বললেন, যে বেহেশতে আছে। আমি দুঃখিত, ব্যক্তিগত পর্যায়ের কথা বলছি, ইদানিংকালে ওনার যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে যে তিনি স্ফীত হয়েছেন এবং বেশিরভাগ মন্ত্রীদের যেটা হয়েছে চিত্তাই বেড়ে গেছে, তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় খবরে লিখেছে, 2 দশক আগে একই কথা বলেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ, এবার তার উত্তরসূরি জো বাইডেনের দপ্তর থেকেও একই বিবৃতি এলো। বুশের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, চীন যদি আক্রমণ করে তখন আমেরিকা কি তাইওয়ানকে রক্ষা করবে? বুশ বলেছিলেন, নিশ্চয়ই, চীনা আগ্রাসনের মুখে আত্মরক্ষায় তাইওয়ানকে সাহায্য করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের তরফে যে ভীতি প্রদর্শন এবং শক্তির আস্ফালন চলছে, তার মোকাবিলা করে শান্তি ও সুস্থিতি ফেরানোর লক্ষ্যে তাইওয়ানের পাশে দাঁড়াতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে গত 2 আগস্ট তাইওয়ান সফরে গিয়েছিলেন ন্যান্সি পেলোসি। তারপর থেকেই তাইওয়ান প্রণালী এবং পাশের চীন সাগরে বেইজিং সামরিক তৎপরতা বাড়িয়েছে। ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে চীনা হামলার আশঙ্কা করছে তাইওয়ান।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, দেশ জুড়ে অব্যাহত করোনার চোখ রাঙ্গানি। একদিন সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে মনে হলেও পর মুহূর্তেই টেস্টিং বৃদ্ধি পেলে বাড়ছে সংক্রমণের হারও। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যানেই সেই ছবিটা স্পষ্ট। গত ২৪ ঘন্টায় যেমন খানিকটা কমেছে সংক্রমণ, স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাক্টিভ কেসও। তবে দিল্লি সহ কয়েকটি রাজ্যের কোভিড গ্রাফ এখনও চিন্তায় রাখছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,815 জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৬,০০০ বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘন্টায় খানিকটা কমেছে অ্যাক্টিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১,১৯,২৬৪ জন। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার কমে 0.27%। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫,২৬,৯৯৬। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের সামরিক দক্ষতা ও আধ্যাত্মিক প্রভাব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা গত পর্বের আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি যুদ্ধের ময়দানে ইরান শিবিরের আধ্যাত্মিক পরিবেশ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে ইরাকের ৮ বছরের চাপে দেয়া যুদ্ধের গতি প্রকৃতি অনুধাবন করার জন্য ওই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির ভূমিকা উপলব্ধি করতে হবে। আমরা গত আসরেও বলেছি ইরানের সেনাবাহিনীর সঙ্গে ইমামের সম্পর্ক অন্য ১০টি দেশের সেনাবাহিনীর মতো ছিল না, বরং এই সম্পর্কের ভিত্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের রেখে যাওয়া শিক্ষা। সমসাময়িক যুগে ইসলামী ও ঐশী শাসন ব্যবস্থার সুস্পষ্ট আদর্শ স্থাপন করেছিলেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। ইসলামী জীবন বিধান সম্পর্কে ইমামের ছিল অগাধ পাণ্ডিত্য। এ কারণে তিনি রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে ইসলামী শিক্ষা অনুযায়ী দিক নির্দেশনা দিতেন।
ফলে ইরানের ইসলামী বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তিনি কখনো ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাননি। ঠিক এ কারণে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানি সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকেরা অন্ধের মতো ইমামের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। ইরানি যোদ্ধারা ইমাম খোমেনির নির্দেশকে শুধু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নয়, সেই সঙ্গে একজন আধ্যাত্মিক নেতা ও পীরে কামেল হিসেবেও বিনা বাক্য ব্যয়ে পালন করেছেন। যুদ্ধক্ষেত্রে ছোটখাটো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনা কমান্ডাররা ইমামের মৌলিক দিক নির্দেশনাকে আদর্শ হিসেবে ধরে নিয়ে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন।
একজন রাজনীতিবিদ ও ইরানের মতো একটি বিশাল দেশের নেতা হওয়ারও আগে ইমাম খোমেনি ছিলেন একজন আরেফ বা সুফি সাধক, এবং তার সকল কর্মকাণ্ড আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পরিচালিত হতো। তিনি ইরানি সমাজে ইমানদারি ও তাকওয়ার বীজ বপন করেছিলেন এবং কোটি কোটি মানুষ তাকওয়া অর্জনের দীক্ষা নিতে ইমামের চারপাশে জড়ো হয়েছিলেন। ইমামের আহ্বানে সাড়া দিয়ে মহা অপরাধী সাদ্দাম বাহিনীর আগ্রাসন থেকে দেশ ও বিপ্লবকে রক্ষা করতে লাখ লাখ যুবক ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ছুটে গেছেন। দেশ রক্ষার পাশাপাশি এসব যুবকের সামনে আরেকটি মহান লক্ষ্য ছিল, আর তা হল আল্লাহর নৈকট্য লাভ করা। এসব যুবকের অন্তর ইমান ও তাকওয়ায় পরিপূর্ণ ছিল বলে তারা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে ভয় পেত না।
ইরাকের আগ্রাসী সেনাদের নির্দয় আচরণের সামনে ইরানি যোদ্ধাদের প্রতিরোধ গড়ে তুলতে পারার পেছনে যে নিয়ামক শক্তিটি কাজ করেছে তা ছিল আধ্যাত্মিক শক্তি এবং আহলে বাইতের প্রতি অগাধ ভালোবাসা। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে তাঁর এক ভাষণে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয়ে আধ্যাত্মিক শক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যারা রাতের বেলা আরামের ঘুম হারাম করে নামাজ দোয়া ও মোনাজাতে মগ্ন হয়, যুদ্ধে বিজয় তো তাদেরই জন্য। ইমাম যে কারণে এই বক্তব্য দিয়েছে তা হল, ইরানি যোদ্ধাদের বেশিরভাগ গভীর রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তারা জিকির আসকার, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর কাছে মোনাজাত ও কান্নাকাটি করে রাত পার করে দিতেন।
রাতের বেলা ইরানি শিবিরগুলো পরিদর্শন করলে সেগুলোকে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলে যে কারো ভুল হতে পারত। ইরানি যোদ্ধারা অর্থ বুঝে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন। তারা যুদ্ধের ময়দানে কোরআনের এই শিক্ষা বাস্তবায়ন করতেন এবং তার ফলও হাতে নাতে পেয়ে যেতেন। যেমন তারা যুদ্ধক্ষেত্রে শত্রু সেনাদের দৃষ্টির আড়ালে থাকার জন্য সূরা ইয়াসিনের নয় নম্বর আয়াতটি তেলাওয়াত করতেন, যেখানে আল্লাহ বলছেন, আর আমি তাদের সামনে প্রাচীর ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, তারপর তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না। আবার ইরানি যোদ্ধারা ইরাকি বাহিনীর প্রতি গুলি বর্ষণের সময় সূরা আনফালের ১৭ নম্বর আয়াতের একাংশ পড়ে নিতেন, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে উদ্দেশ্য করে বদর যুদ্ধ সম্পর্কে বলেছেন, আর আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন।
ইরানি যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকা এবং আল্লাহ সাহায্য লাভ করার জন্য সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত তেলাওয়াত করতেন, যেখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সেই সঙ্গে তারা আরও তেলাওয়াত করতেন সূরা বাকারার ২৫০ নম্বর আয়াত, যার একাংশে বলা হয়েছে, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। এছাড়া যুদ্ধের ময়দানে প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করা ইরানি যোদ্ধাদের একটি রেওয়াজে পরিণত হয়েছিল।
শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি ইরানি যোদ্ধারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, গিবত ও গুপ্তচর বৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনের সাহায্য নিতেন। তারা সূরা হুজরাতের ১২ নম্বর আয়াত তেলাওয়াত করতেন, যেখানে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। পবিত্র কোরআনের এসব মহামূল্যবান আয়াতের পাশাপাশি ইরানি যোদ্ধারা হাদিস থেকে গৃহীত বিভিন্ন দোয়া পাঠ করে শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করতেন। এভাবে যুদ্ধের ময়দানে ইরানি শিবিরগুলো হয়ে উঠেছিল আধ্যাত্মিকতা চর্চার এক অনবদ্য ময়দান।
তো যাই হোক, শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ভেনেজুয়েলায় আজ থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনেজুয়েলার উত্তর পূর্বাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে, যা হবে আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরান নিজের সমস্যা সমাধানের বিষয়কে পরমাণু সমঝোতার উপর নির্ভর করে রাখবে না বলে প্রেসিডেন্ট রাইসির প্রত্যয় ঘোষণা। জেনারেল সোলাইমানি না থাকলে 33 দিনের যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হতো না বলে জানালেন হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ। বাংলাদেশের জনগণের দুঃখ কষ্ট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দিন রাত পরিশ্রম করছে বলে জানালেন ওবায়দুল কাদের। এবং ভারতে ইডি ও সিবিআই মানুষের সামাজিক সম্মানহানি করছে বলে অভিযোগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.